13 ফেব্রুয়ারি 2015 বাদশা বাগি জান্নাত চাষারা নারায়ণগঞ্জ।
আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান অতিথি আমাদের সামনে এখনই উপস্থিত হয়েছেন।
প্রধানমন্ত্রী আমরা এখন পুরাধা করছি, আমি সকলকে অনুরোধ করব আমরা সকলে
সুন্দর বানায়। ইসলাম মানুষকে সম্মান এবং মর্যাদার উচ্চ আসন দান করে। ইসলাম মানুষকে আল্লাহ পাকের নিকটবর্তী করে। ইসলাম মানুষকে মানুষ বানায়। ইসলাম মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। ইসলাম জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। ইসলাম মানুষকে পশুত্ব থেকে মুক্ত করে এবং পবিত্র করে। আমার ভাইয়েরা, বড় দুঃখ লাগে এবং কষ্ট লাগে যে বর্তমান বিশ্বে ইসলামের সঠিক চর্চার অভাবে অনেক মুসলমান ইহুদি খ্রিস্টানের জীবনকে ইসলামী জীবন থেকে যেন কার্যত বেশি গুরুত্ব দেওয়া বসে। ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের সভ্যতা, ইসলামের সামাজিকতা, এর চেয়ে যেন অমুসলিমের জীবনধারাকে অনেক মুসলমান বেশি গুরুত্ব দেয় এবং সুন্দর মনে করে। এর চেয়ে পরিতাপের বিষয় কি হইতে পারে? আরবের মানুষগুলো সারা দুনিয়ার মানুষের নজরে ঘৃণিত ছিল, ধিকৃত ছিল, কেউ তাদের সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, কোন ভদ্রলোক তাদের সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, তাদেরকে নেতা হিসাবে বরেণ্য হিসাবে গ্রহণ করার জন্য কেউ প্রস্তুত ছিল না সারা দুনিয়াতে। এত নিচু স্তরে গিয়ে পৌঁছছিল, তাদের মধ্যে শিক্ষিত লোক অনেক ছিল, সাহিত্যিক অনেক ছিল, কবি অনেক ছিল, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা সম্পন্ন মানুষের সংখ্যা অনেক ছিল, কিন্তু এমন রাষ্ট্র পরিচালক যে বর্বর, এমন শিক্ষিত যে বর্বর, এমন কবি সাহিত্যিক যে বর্বর, নরাধম, পশুর অধম, এই মানুষগুলোর চোখ খারাপ ছিল, জবান খারাপ ছিল, আত্মা কলুষিত ছিল, চরিত্র জঘন্য কলুষিত ছিল, দুর্গন্ধময় জীবন ছিল, কিন্তু এদেরকে মানুষ করল কে? সেই যাদের পূর্বপুরুষ ছিল জঘন্য, সেই মানুষগুলো সেই মানুষগুলোর পরবর্তী বংশধর, কিভাবে এত সুন্দর মানুষে পরিণত হল? একমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের পরশে, তার শিক্ষার পরশে, তার দীক্ষার পরশে, তার চোখের চাহনির পরশে ওই নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর উৎকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেছে। যারা ছিল বর্বর এবং ঘৃণিত ধিকৃত, ফেরেশতার নজরেও তারা ঈশ্বরী হয়ে গেছে। বরং আল্লাহর কসম, ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদাওয়ালা হয়ে গেছেন তারা। খোদনা থে জো রাহ পর অরুকে হাদি বন গে, ক্যা নজর থি জিসনে মুরতু কো মসিহা কর দিয়া। যে এত বেশি নিচু মানুষগুলোকে এত উঁচু বানায় দিছে কিসের কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দৃষ্টির পবিত্রতা তাদেরকে এতটা পবিত্র বানায় দিছে। এই উমর তার একটা ঘটনা থেকে বোঝা যায় আরব দুনিয়াতে উমরের চরিত্র ইসলামের পূর্বে কি ছিল। সমগ্র আরবের প্রতিটি সমাজ যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একদম একমত, এই মহামানব একদম নির্দাগ, নিষ্কলুষ, জীবনে তার কোনো দাগ নাই, কোনো কালিমা নাই, কিন্তু শুধু এই কারণে যে 360 মূর্তির পূজা পরিত্যাগ করে এক মহান স্রষ্টা, চাতুর্যের স্রষ্টা, সাত আসমান জমিনের স্রষ্টা, সমস্ত কায়নাতের স্রষ্টা, সমস্ত মাখলুকাতের স্রষ্টা, পরম সুন্দর এক আল্লাহর দাসত্ব এবং বন্দিগি, তার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বানের কারণে আরব জাতির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দিত হলেন, পরিত্যক্ত হলেন। সে আরব জাতির বড় বড় নেতাদের একজন উমর ইবনুল খাত্তাব, সমগ্র আরব যাকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মনে করে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বেপরোয়াভাবে খোলা তরবারি দিয়ে যে লোকটা ছুটে আসতেছিল উমর ইবনুল খাত্তাব। এতে বোঝা যায় না যে উমরের চরিত্র তখন কি ছিল? আরবের নেতারা মিটিং করে বলছিল এই লোকটার কল্লাকে নিয়ে আসবে কে, সকলে ফুলাইতেছিল উমরকে যে উমর এই মর্যাদা, এই সৌভাগ্য অর্জন করবে। উমর ইবনুল খাত্তাব, উমর ছুটলেন। এর থেকে বোঝা যায় উমর কি ছিলেন। কিন্তু ইসলাম গ্রহণের পরে সেই উমরের চরিত্র এমন হল আশ্চর্য। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা আমার, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে নিঃসন্দেহে উমর নবী পেতেন। কোথায় তো এক দুর্ধর্ষ ডাকাতের জিন্দগি, কোথায় এক দুর্ধর্ষ নিম্নমানের খনির জিন্দগি, আর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দীক্ষা এর পরশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম তরবিয়তের পরশে আসার পরে সেই মানুষটা এত উঠে উঠলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবুয়তের দরজা খোলা থাকলে উমর নবী হইতেন। শুনতেছেন কি আশ্চর্য, এতটা পরিবর্তন, এতটা পরিমার্জিত জীবন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ করলেন, অর্জন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে। কি আশ্চর্য আল্লাহ আল্লাহ, সেই ইসলাম যে ইসলাম উমরের মতো এত নিচু মানুষকে এত ঊর্ধ্বে তুলল, এত ঊর্ধ্বে পৌঁছাল, সেই ইসলামের দ্বারাই তো সে আরবের সবগুলো মানুষ এত ঊর্ধ্বের এত উচ্চের আসনের অধিকারী হয়ে গেছিলেন, এত উচ্চ আসনে আসীন হইতে পারছিলেন। নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, হুযায়বা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আমরা সেই জাতি, আমাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ সম্মানের মর্যাদার আসন দান করছেন আল্লাহ তাআলা ইসলামের বরকতে। শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আলেম হোক সাধারণ লাইনে শিক্ষিত হোক, ইসলাম যার মধ্যে থাকবে, ঈমান যার মধ্যে থাকবে, কোরআন যার বুকে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আদর্শ যার জিন্দগিতে থাকবে, মানুষ না ফেরেশতারাও তাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে, ফেরেশতারাও তাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। আজ মালায়েক বাহারাদারি মুসবাহায় নিজহাম, হে মানুষ তোমার মধ্যে আল্লাহ এই ক্ষমতা এই যোগ্যতা দিয়ে দিয়েছেন, তুমি চাইলে ফেরেশতার চেয়ে উর্ধে উঠতে পারো, আর তুমি চাইলে পশুকেও হার মানায় দিতে পারো। বুক জরাজ হাজে বাহায় গাজ মালায় বুক জারি, পশুর মতো চরিত্র, পশুর মতো আচরণ, পশুর মতো জিন্দগি তুমি বর্জন করো। এই সূত্রে এইটুকুর কারণে আল্লাহ পাক তোমাকে ফেরেশতার চেয়ে উর্ধে উঠাবেন। আজকে সত্য কথা বলতে কি, মানুষ বাবা হয় সন্তান জন্ম ধারণের কারণে, কিন্তু বহু বাবা, হাজারো লাখ কোটি কোটি বাবা পৃথিবীতে আছে, বাবার আসনে বসার যোগ্যতা নাই। কারণ পহেলা বাবাকে মানুষ হওয়া দরকার, এই মানুষকে দেখতে দেখতে ওই যে সন্তানরা জন্ম নিচ্ছে ওরাও মানুষ হবে। বাবা যদি ইমানওয়ালা, সন্তান ইমানওয়ালা হওয়া সহজ হয়ে যায়। বাবা যদি সেজদাওয়ালা, সন্তান সেজদাওয়ালা হওয়া সহজ হয়ে যায়। বাবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তানের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বাবা মার জবানে আল্লাহ রসুলের নাম, সন্তানের মুখে আল্লাহ রসুলের নাম। আর বাবা মার জবান যদি জবানে যদি রাম রাম, তো সন্তানের মুখে রাম রাম। বাবা মা যদি কাবাওয়ালা কেবলাওয়ালা কোরআনওয়ালা, সন্তান কাবাওয়ালা কেবলাওয়ালা কোরআনওয়ালা। আর বাবা মা যদি হয় গীতা রামায়ণ মহাভারতওয়ালা মন্দিরওয়ালা, বাবা মা যদি হয় মূর্তির পূজারী মূর্তির সামনে মাথা নতকারী, সন্তান তারই অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, যে কোনো সন্তান পৃথিবীতে জন্ম লাভ করে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু একটা পবিত্র, একটা পরিচ্ছন্ন, একটা পরিমার্জিত, নির্দাক নিখুঁত মন মানসিকতা দিয়া, মেজাজ দিয়া, একটা ভালো মনের গতি দিয়া তাকে দুনিয়াতে পাঠান। জন্মসূত্রে প্রতিটি সন্তান প্রতিটি শিশু নির্ধার থাকে, নিষ্কলুষ মন থাকে তার, কিন্তু দাগ দাগ করে কি আবাহু ইউহাব্বিদানি ওয়ায়ুনাসসিরানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাবা এই সন্তানগুলোকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়, সিনেমা হল পর্যন্ত পৌঁছায় অথবা মসজিদ পর্যন্ত পৌঁছায়। বাবা মা কিভাবে কথা বুঝে আসছে, আফসোসের কথা, আরে বাবা হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে কয়জনের আছে? আল্লাহর সঙ্গে সম্পর্ক যার ভালো, আল্লাহর সঙ্গে সম্পর্ক যার সুন্দর, আল্লাহর সঙ্গে সম্পর্ক যার নিখুঁত, আল্লাহর সঙ্গে সম্পর্ক যার নিবিড় এবং গভীর, সে ভালো বাবা, সে বাবা হওয়ার যোগ্যতা অর্জন করছে। এবং মুখটা যার ভালো, চোখটা যার ভালো, হাত যার ভালো, চিন্তা যার ভালো, বুদ্ধি যার ভালো, ব্যবহার যার ভালো, চরিত্র যার ভালো, যার পাশে বসলে ভালো কথা শোনা যায়, ভালো কিছু শেখা যায়, ভালো কিছু দেখা যায়, ভালো কিছু শোনা যায়, যার কাছে বসলে চরিত্র নষ্ট হবে না, আত্মা নষ্ট হবে না, জীবন নষ্ট হবে না, এই লোকটা ভালো বাবা হওয়ার যোগ্যতা অর্জনকারী। কারণ এই বাবা মায়ের পরশেই সন্তান মানুষ হবে। তো আমাদের অবস্থা কি, আমাদের অবস্থা কি? সন্তানরা জন্ম হওয়ার পরে সে শুনতে থাকে সন্তানকে গালি দেয়, অমুকের বাচ্চা তো বলত ভাই তোমরা এত শব্দ করে, এই ছোট ছোট ছেলেরা, এ বাবুরা তোমরা এত জোরে আওয়াজ না করলে ভালো হয়, তোমাদের স্বাস্থ্য ভালো, এজন্য আস্তে কথা বললে মাইকের মতো শব্দ হয়, তোমাদের বয়স আমাদের যখন ছিল, আমি যখন আজ থেকে এই 35 বছর আগে আমি যখন বয়ান করতাম মাইক ছাড়াই মনে হয় মাইক চলতেছিলাম, 20,000 লোকের মধ্যে কথা বললে মনে হইতো যে মাইকে কথা হইতেছিলাম, অনেক সময় মাইকে ডিস্টার্ব করলাম ফিকে মারতাম হঠাৎ ওর মাইক, কিন্তু এখন তো মাইক দিয়েও আওয়াজ বড় করা যায়, ছোটরা আওয়াজ করো তো একটু আওয়াজে মনে হয় আরেকটা মাইক স্টার্ট হয়ে গেছে। কি আর বলা, কি বলতেছিলাম মন বাফর ধান্দায় বসে থাকো, মিয়া ওয়াজ করে ফের বসে গেছো, আরেক ধান্দায় বসে গেছো, আমার ভাইরা আমি বলতেছিলাম যে অনেক বাবা এরকম যে বাবা মাই সন্তানকে যা তা নিম্ন বসে গালাগালি করে, হতভাগ হয়ে আমি ইন্নারিল্লাহ রাজুল, উফু কে বলছিল মিয়া তোমাকে বিয়ে করতে, কে বলছিল তোমাকে সন্তান জন্ম দিতে, গোলালু খাওয়ানোর জন্য সন্তানদেরকে, আনারস চুষানোর জন্য, আপেল খাওয়ানোর জন্য বাবা হওয়া? আরে বাবা হওয়া এই জন্য যে আমি আল্লাহর বন্দেগি করব, আমার সন্তান আমার নিকট থেকে রব্বুল আলামিনের বন্দেগি শিখবে। হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনেন আপনারা মিয়া, তাযাওয়াজুল ওয়ালুদ আল বাদুদ ফা ইন্নি মুকাসিরু মিকুমুল উমাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন বংশে তোমরা বিয়ে করো যে বংশের মেয়েদের সন্তান বেশি জন্ম হয়, বেশি সন্তান প্রসব করে। কেন? এক একটা সন্তান রব্বুল আলামিনের এক একটা বান্দা, এক এক বান্দা। তো কিয়ামতের মাঠে আমি গর্ব করব সব নবীদের উম্মতের উপরে আমার উম্মতের সংখ্যা বেশি, আপনাদের উম্মত কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, আমার এত উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, আমার এত উম্মত সিজদা ওয়ালা, আমার এত উম্মত চোখের পানি ওয়ালা, আমার এত উম্মত রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা ওয়ালা। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই আল্লাহর এক বান্দাই তো ছিলেন, মলকের বাদশাহ ছিলেন, কিন্তু আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর জন্য দেওয়ানা ছিলেন, পাগল ছিলেন। দসীরের কিতাবে, হাদিসের কিতাবে, আউলিয়া বুজুর্গানের কিতাবে কোন ফ্যাক্টরিওয়ালার নাম আছে যে আমার বিশ্বের বড় বড় শিল্পপতিদের নাম তাফসিরে মাজারিতে আছে, তাফসিরে রুহুল মানিতে আছে, কিন্তু ইব্রাহিম আদম রহমতুল্লাহর নাম বড় বড় তাফসির কিতাবে আছে, বড় বড় মুহাদ্দিসদের কিতাবে আছে, বড় বড় আউলিয়াদের কিতাবের মধ্যে আছে। অথচ তিনি এখন একজন বাদশাহ, কেন কি কারণে? বাদশাহ ছিলেন কিন্তু ঈমানওয়ালা ছিলেন, বাদশাহ ছিলেন সিজদাওয়ালা ছিলেন। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি সেই বাদশাহ, এত বড় আল্লাহর বলি মক্কা মুকরমায় আপনার যে কাবা শরীফ, যেখানে কাবার পশ্চিম দিকে মনে হয়, পশ্চিম উত্তরে, এখানে জাবালে আবি কুবাইস, না হুজুর, জাবালে আবি কুবাইস, আবু কুবাইস পাহাড়, এখানে ইব্রাহিমের মা আদম দাঁড়ানো ছিলেন। তো ওখানে এক লোক বলল, হুজুর, এই যে যাদের দিল একদম আল্লাহ ছাড়া বুঝে না, এইরকম মানুষের পরিচয় কি হুজুর? ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বললেন যে তাদের পরিচয় হল, ধরো এই যে পাহাড়টা না, যদি সেই লোক যে একদম খালেস আল্লাহ ওয়ালা, দিল যার অন্তরে আল্লাহ ভিন্ন আর কিছু নাই, এক আল্লাহর দিকে তার অন্তরের রুখ একদম সম্পূর্ণ, আল্লাহর জন্য সম্পূর্ণ নিবেদিত যে লোক, সে যদি পাহাড়কে বলে হট, এখান থেকে পাহাড় করতে বাধ্য, স্থানচ্যুত হইতে বাধ্য হবেই। ইব্রাহিম আদম এই কথা যখন মুখে বলতেছিলেন, পাহাড় থরথর কাঁপতেছিল স্থানচ্যুত হওয়ার জন্য, নড়বড় হইতেছিল, কাঁপতেছিল, দুলতেছিল। হযরত ইব্রাহিম আদম বললেন, হে পাহাড়, আমি কি তোমাকে নির্দেশ করছিলাম তোমার স্থান থেকে চ্যুত হওয়ার জন্য, তুমি সরবার জন্য আমি বলছিলাম তোমাকে? আমি তো বলিনি, আমি বলছিলাম যে যদি বলা হয় তো সরবে, নিজের স্থান থেকে সরে যাবে, কিন্তু অথচ আগে তুমি কাঁপাকাঁপি শুরু করছো, হুসকো নিয়া যাওয়া, থাও, তুমি স্থির হও, পাহাড় স্থির হয়ে গেছে। শুনতেছেন ভাইরা? আফসোস, আমরা মুসলমানরা কিলাকিলি করি, মারামারি করি, দল বানাই, সবচেয়ে বড় দল বানাই, সশস্ত্র দল বানাই, আর আমরা মনে করি আমাদের এই শক্তি, আমাদের এই ক্ষমতা, আমাদের দাপট, আমাদের অস্ত্র, আমাদের বড় নেতৃত্ব আমাদেরকে সফল কাম করবে, আমাদেরকে বিজয়ী বানাবে। অথচ রব্বুল আলামিন যিনি মহান স্রষ্টা, তিনি পবিত্র কোরআনে বলেন, ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা আমার হও তবেই তোমরা সফল কাম হবে, তোমরা আমার হও, আমার সঙ্গে সুন্দর সম্পর্ক করো, ভালো সম্পর্ক করো, গভীর সম্পর্ক করো, তাহলে নিঃসন্দেহে তোমরা দুনিয়ার সর্বত্র সর্বক্ষেত্রে বিজয়ী হবে। ওয়াদায়ে গালবা হে মুমিন কে লিয়ে কুরআন মে, ভারতের এক বুজুর্গ হাকিমুল উম্মত মাওলানা সাবরি থানভী রহমুল্লাহর খলিফা খাজা আব্দুল হাসান বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বলেন যে কুরআন তো বলে মুমিন, হে ইমানওয়ালা, বিশ্বের সর্বত্র বিজয় তোমার সুনিশ্চিত, উচ্চ আসন তোমার সুনিশ্চিত, কোরআন তো তাই বলে, ইমানওয়ালা বিজয়ী হবে, উচ্চ আসনের অধিকারী হবে। ওয়াদায়ে গালবা হে মুমিন কে লিয়ে কুরআন মে, ফির জুতো গালিব নেহি কুছ কসর হে ইমান মে, তারপর হে মুমিন, হে মুসলিম, তুমি যে লাঞ্ছিত, তুমি পরাজিত, তুমি ধিক্কৃত, তুমি আজকে লজ্জিত, অপমানিত, কারণ কি? আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা, এটা এর ভিতরে ব্যতিক্রম হইতে পারে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, মহান রব্বুল আলামিন কিভাবে অঙ্গীকারের ভঙ্গ করবেন? কোন ভদ্র বাদশাহ অঙ্গীকার করলে সে অঙ্গীকার তিনি ভঙ্গ করেন না। সমস্ত বাদশার বাদশাহ রব্বুল আলামিনের চরিত্র সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, নিখুঁত তার চরিত্র, তার অঙ্গীকার তিনি ভঙ্গ করবেন এটা চিন্তাই করা যায় না। তাহলে যে তুমি মুমিন হওয়া সত্ত্বেও তোমার জন্য সম্মানের জীবন হল না, অপমান আর ধিক্কার পদে পদে, পথে পথে, কেন? বোঝা গেল তোমার ইমানের জিন্দগিতে নিশ্চয়ই ত্রুটি আছে, নিশ্চয়ই কোনো কুত আছে। আল্লাহ যেই মুমিনের জন্য, যেই ইমানওয়ালার জন্য এই বিজয় আর সম্মানের অঙ্গীকার করছেন, সেই মুমিন তুমি না, সেই মুমিন তুমি না, তুমি মিথ্যাবাদী, তুমি ধোকাবাজ, তুমি প্রতারক, তুমি খুনি, তুমি চোর, তুমি ডাকাত, তোমার মুখ ভালো না, তোমার চোখ ভালো না, তোমার আত্মা ভালো না, তোমার জিন্দগি ভালো না, তোমার আলো অন্ধকারের অবস্থা, অন্ধকারে নিবজ্জিত, কলুষিত, কালিমাযুক্ত, এইরকম মুমিনের জন্য এই ওয়াদা না, এইরকম মুমিনের জন্য এই ওয়াদা না। হ্যাঁ, আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন যে ইন্নাল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তোমাকে শক্তি যোগাবেন যদি তুমি ফ্রেশ হও। যদি তুমি সুন্দর হও, ইমান তোমার চাঙ্গা হয়, হ্যাঁ তুমি যদি উন্নত জিন্দগিওয়ালা উন্নত বন্দেগিওয়ালা হও, তো তখন আল্লাহ পাক এই ওয়াদা বাস্তবায়ন করবে। সে অঙ্গীকার তোমার আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুমি পূরণ করো নাই, সেজন্য আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যে অঙ্গীকার সেটাও আল্লাহ পাক পূরণ করতেছেন না, শুনতেছেন ভাইরা? হ্যাঁ, আফসোস আজকে আমরা নামাজ তো পড়ি, কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন যে না, যেই নামাজ আমি চাই সেই নামাজ তুমি ধরলে, সেই নামাজ তুমি পড়লে, সেই নামাজ তোমার জীবনে প্রতিষ্ঠিত হলে, এটা নিশ্চিত যে তোমার জীবনে কোনো কলুষকারিমা থাকতেই পারবে না, কোনো কলুষকারিমা থাকতে পারবে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের তাফসীর ভিন্ন ভিন্ন আছে, কিন্তু সবগুলো তাফসিরকে লোকেরা হয়তো মনে করে যে এটা আলাদা এটা আলাদা, কিন্তু আলাদা না, একটাই, একই ধারায় গ্রথিত সবটা, একই ধারায় গ্রথিত। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা আছে, এক লোক নামাজ পড়ত মদিনা শরীফে, চুরিও করত, তো লোকজন বলল, বললো তো বলা যাবে না, ওই জমানা যারা ছিলেন যে সাহাবি হবেন, তো লোকজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক নামাজও পড়ে চুরিও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সলাতাহু সাতানহাহু, ওর নামাজ নিশ্চয় ওকে চুরি থেকে ফিরাবে, ওর নামাজ নিশ্চয় ওকে চুরি থেকে ফিরাবে। এতে এক তাফসীর এটা মনে করে লোকজন যে নামাজ যখন পড়বে আস্তে আস্তে দোষ ত্রুটি ছুটবে, আসলে বিষয়টা হচ্ছে নামাজ তো পূর্ণ ভালো জিনিস, কিন্তু ওর নামাজই ত্রুটিওয়ালা, যতটুকু নামাজ পড়তেছে ত্রুটিযুক্ত, তার মধ্যেও ক্ষমতা আছে পাওয়ার আছে ওকে আরো ভালোর দিকে এতটা নিয়ে যাওয়ার, একদিনই অপরাধ ছুটবে। কিন্তু যদি এই নামাজ একদমই শুরু থেকেই পড়ে ফ্রেশ সুন্দর পরিচ্ছন্ন একদম নামাজের সবগুলো শর্ত পূর্ণ করে যদি পড়ে, তাহলে এ অন্যায় কাজে লিপ্ত হইতেই পারবে না, অন্যায় কাজের দিকে আগাইতেই পারবে না। যেমন উদাহরণস্বরূপ আবু বকর সিদ্দিক নামাজ পড়েন, আবু বকর সিদ্দিক মাগরিব পড়লেন, এসার আগে তিনি কাউকে গালি দিবেন, কারো পকেটে হাত দিবেন, কাউকে একটা থাপ্পড় দিবেন, কারো উপর জুলুম করবেন, হ্যাঁ অথবা কারো ঘরে ডাকাতি করবেন, এটা কি সম্ভব? সিদ্দিকের নামাজ তাকে সব রকমের পাপাচার থেকে বিরত থাকতে বাধ্য করে, কি কথা বলেন নাই? হ্যাঁ, তো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রকৃত নামাজ যেটা সেটা নিশ্চয়ই মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। আমি একটা উদাহরণ দিই, কাঁঠাল গাছে কি, কাঁঠাল গাছে কি বলে যেটা তিতা তিতা ফল, কাঁঠাল গাছে তেঁতুল ধরে, কাঁঠাল গাছে কেউ যদি বলে যে ভাই কাঁঠাল গাছে তেঁতুল ধরছে, এটা বিশ্বাস করা যায়? কাঁঠাল গাছ হলে কাঁঠাল গাছে আর তেঁতুল ধরবে না। আর যদি কেউ বলে, ভদ্রলোক কোন হুজুর কোন বাদশা বললেন যে আমাদের কাঁঠাল গাছ লাগাইছি, কাঁঠাল খাইবা কাঁঠাল, ছেলেদের বলে গেলেন ইনশাল্লাহ তেঁতুল খাওয়া লাগবে না, কাঁঠালই খাইবা, এটা কি সত্য কথা বলে নাই, কি কথা বুঝেন নাই? তো এরপরে দেখা গেল ওখানে তেঁতুল পাওয়া গেছে, ওটা তেঁতুল কাঁঠাল গাছ থেকে না, তেঁতুল গাছ থেকে তেঁতুল ধরছে, কাঁঠাল খুঁজা দেখা গেল ঠিকই যে তেঁতুল গাছ, কাঁঠাল গাছে কাঁঠালই ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে। তো নামাজ যদি হয় নামাজের মতো, নিঃসন্দেহে নামাজ নামাজ মানুষকে আল্লাহ পাকের নূরের জাহানে পৌঁছে দেয়, তাজাল্লির জগতে পৌঁছে দেয়। আপনারা অনেকে হয়তো, কেউ তো আলেম ওলামা আছেন, অনেকেই সাধারণ মুসলমান ভাইয়েরা, আপনারা যতটুকু বুঝতে পারবেন সেভাবেই তো আপনাদের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, যারা মেট্রিক পড়ে তাদেরকে ডক্টরেট ক্লাসের কথা কিভাবে শোনানো যায়, আমার ভাইরা তবুও সহজ ভাষায় যতটুকু বোঝানো সম্ভব। হাকিমুল উম্মত মাওলানা আসাদ আলী থানভী রহমুল্লার খলিফা হাজী আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলী বলেন, মিয়া সেজদা যে করি জানো কি জিনিস, সজদে মে সর রাখতু তো জমিন কো আসমান কর দি, আমি যখন সেজদায় মাথা রাখি জমিনকে আসমান বানায় ছেড়ে দিই, মুমিন যেখানে সেজদা করে আল্লাহর কসম সাত আসমান থেকে সেই সেজদার জায়গার দাম বেশি। শুনতেছেন ভাই? সেই সেজদা ভালো তো তার নামাজ কত সুন্দর হবে, তো তার জিন্দগি কত সুন্দর হবে, তার চিন্তা কত সুন্দর হবে, তার প্রাণ পরিকল্পনা কত সুন্দর হবে, তার দৃষ্টি কত সুন্দর হবে, তার ভাবনা কত সুন্দর হবে, ফেসের কলুষিত কাজের দিকে সে আগাবে কিভাবে। এজন্য আমরা যারা নামাজও পড়ি, মিথ্যাও পড়ি, নামাজও পড়ি, আবার সে এই চোখের দ্বারা এই অন্যায় জিনিসও দেখতে থাকি, নামাজও পড়তে থাকি, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গর্হিত কার্যকলাপে, আপত্তিকর কার্যকলাপে লিপ্ত হইতে থাকি, এটা দলিল যে আমি এখনো ভালো নামাজ পড়া শিখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুয়াক্কিম ইহিয়া উলুমিদ্দিন কিতাবে এর এক ব্যাখ্যা লিখছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াও মিয়া, সারা দুনিয়া এবং সবকিছু বাদ দিয়া এক আল্লাহর হয়ে নামাজে দাঁড়ায়, এক আল্লাহর হয়ে সলাত মুয়াক্কিম, এ মুয়াক্কিম আর দুনিয়া, সারা দুনিয়াকে বাদ দাও, সব থেকে আলোক এক আল্লাহর হয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ নামাজে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এইরকম নামাজ কি নামাজ? এটা মেরাজুল মুমিনী। মুমিন যখন নামাজে দাঁড়ায় সেখানে মুমিনের মেরাজ উসিব হয়ে যায়। হিন্দুস্তানে এক বুজুর্গ ছিলেন, কোথায় গেল মৌর আব্দুল মতিউর সাহেব, এমন এমন হুজুরার সব পিছনে কে কাতার বাজে, এটা কোন তরিকা? হুজুরদের এক গ্রুপ আছে, বয়ানের সময় সব পিছনে কে দর বাঁধে, এটা কোন সিস্টেম কি জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন সব হুজুররা পিছনে থাকতেন নাকি? এটা হুজুরদের কোন তরিকা আল্লাহই জানে। তরিকা তো চারটা, তিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, এটা কোন তরিকা আমি এখন দিশাই পেলাম না, আল্লাহ তাআলা মাফ করে। কোমরের ব্যথাওয়ালা তরিকা হয়তো, কোমরের ব্যথা অথবা জায়গা কম থাকলে তো মনে করে যে যাক সামনে জায়গা নাই পিছনে গিয়ে বসে, এই জায়গার সংকীর্ণতার তরিকা হবে এটা। আর না হলে আলেম ওলামারা চোখের সামনে থাকলে দিনের কথা ওই যিনি কথা বলেন তার দিলে আল্লাহ পাক কথা আর ঢালতে থাকে, যত ভালো শ্রোতা সামনে থাকে ততই ওই দিলের মধ্যে আল্লাহ পাক কথা আরো বেশি ঢালতে থাকেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে বলছেন, পেশে মা বাসিকে বক্তে মা সওয়াত, হে আলেম হে আল্লাহ বলা, হে ইমান বলা, তাহাজ্জুদ বলা, চোখের পানি বলা, নূর বলা, তোমরা সামনে থাকো ভাই, তোমাদের নূর ওয়ালা কপাল দেখলে আসমান থেকে আমার প্রতি রহমত বেশি বর্ষিত হয়, যেটার দ্বারা আমি উপকৃত হব আর তোমার বরকতে সমস্ত শ্রোতা মন্ডলী উপকৃত হবে। পেশে মা বাসিকে বক্তে মা সওয়াত, আমার সৌভাগ্যের দ্বার উন্মোচিত হবে। হ্যাঁ, জানে মাস বসতে তো সব যার সওয়াত, হে আল্লাহ বলা, হে ইমান বলা, নূর বলা, তোমার বরকতে ভাই আমার এক জানের মধ্যে লাখ কোটি জান আল্লাহ পাক আমাকে দান করবেন। হ্যাঁ, এটা হাদিস শরীফে আছে, হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বাতিল মুতাহাব্বিন ফিয়া ওয়াল মুতাজালিসিন ফিয়া, আল্লাহর জন্য কিছু লোক একসঙ্গে বসে আল্লাহ বলে যে তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, এখানে যদি এই মুসলমান এবং মুমিনরা না থাকে, একদমই দুনিয়ার নিকৃষ্ট শ্রেণীর লোকেরা থাকে, মুসলমান নাই, মুমিন নাই, ভালো চিন্তা ভালো জিন্দগির লোক নাই, তো তাদের সামনে ইসলামের তো গভীর মর্মের আলোচনা কেউ করতে পারবে না, সম্ভবই না, কোন আলেমের জন্য সম্ভব না, কোন ওলি আল্লাহ কোন গাউসের জন্য সম্ভব না। তিনি বললে বেশি যে বেশি এতটুকু বলবেন যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে আল্লাহর রহমত নাযিল হবে, জান্নাতের দুয়ার খুলে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ইসলাম করতে হবে, ইসলামের ক খ সরসরে দিয়ে আরম্ভ করতে হবে, কি কথা বুঝেন নাই? সূরা ইয়াসিনের তাফসীর কি তাদের শোনা যাবে? হ্যাঁ, এতে প্রমাণিত হয় যে শ্রোতা যেরকম থাকে তো সেরকম আল্লাহ পাকের দয়া মেহরবানি বর্ষণ হয়। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন, বাদশাহ কিন্তু এমন বাদশাহ, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বিশ্ব! হ্যাঁ, মুসলমান আমরা, কিন্তু আমরা মুসলমানরা এখন বই পুস্তক পড়ে কে ভালো কথা সাহিত্য জানবেন, ও কথা সাহিত্যিকের অমুক প্রবন্ধকার, অমুক গল্পকার, অমুক কবি, অমুক সাহিত্যিক এদের বই পুস্তক পড়ে, এবং আমাদের বড় বড় নেতৃবৃন্দও বলেন বই পুস্তক পড়েন জ্ঞান বাড়বে। কিসের জ্ঞান? বই পুস্তকে যা লিখছে ওইটারই জ্ঞান বাড়বে। বই পুস্তকে লিখছে যে ও দুজনে মিলে ভালোবাসা করছে, প্রেম করছে। আমাদের খানকাতে যখন জুমার দিনে বয়ান হয়, জুমার পরে জুমার নামাজের শেষ হলে জুমার নামাজের পরে এক ঘন্টা মজলিস হয়, আল্লাহর মহব্বতের বয়ান, সুন্নতের বয়ান, এবং কলুষ মুক্ত কালিমা যুক্ত জীবন পরিহার করে নূরান্বিত জিন্দগি অর্জনের আলোচনা হয়। ওখানে ঢাকা ভার্সিটি পড়ুয়া অত্যন্ত মেধাবী কয়েকজন উচ্চশিক্ষিত লোক আসছেন, এবং তাদের মধ্যে কবিও ছিলেন কয়েকজন। কয়েকদিন খানকাতে আসলে কবিরা কয়েকজনই আমার কাছে বায়াত হয়েছেন। আমারও আলহামদুলিল্লাহ বাংলাতে অনেক সম্ভবত 2000-এর বেশি কবিতা হবে যেগুলো ছাপা হচ্ছে। তো ওই কবিরা কয়েকজন বায়াত হয়েছেন। তো ওর মধ্যে এক বড় মাপের কবি, উনি আমাকে একদিন বললেন যে আমরা তো সারা জীবন পড়লাম, আমরা জানতাম প্রেম ভালোবাসা বলতেই ভালো জিনিস, কারণ আমরা তো জানতাম যে স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে, কিন্তু প্রেমও যে কলুষিত হয়, ঘৃণিত নিকৃষ্ট হয়, এটা তো আপনাদের এখানে আসার পরে শুনলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি আজব! আমরা শুনে হতবাক হলাম। তা আমার ভাইয়েরা, বই লেখে বইয়ের উপাদান কি? বইয়ের উপাদান যদি ভালো হয়, সুন্দর হয়, পবিত্র হয়, ওটা পড়লে পরে পবিত্র জ্ঞান অর্জন হবে। আর দূষিত উপাদান, এর দ্বারা যদি একটা বই তৈরি করা হয়, দূষিত জ্ঞান অর্জন হবে। এই মুখস্থ বই পড়ার উপদেশ দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। হ্যাঁ, পবিত্র উপাদান সমৃদ্ধ বই পুস্তক পড়ো, নিঃসন্দেহে তুমি আলোকিত এবং পবিত্র পরিচ্ছন্ন পরিমার্জিত জ্ঞানের অধিকারী হবে, যে জ্ঞান তোমাকে সুন্দর জীবন উপহার দেবে। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন, অশ্বারাও ইয়াত্তামিউহুমুল গাবুন, যে যারা কবি হয় তো কবিদের অনুসরণ করে উদ্ভ্রান্ত লোকেরা। আল্লাহ তাআলা বলতেছেন কোন শরীফে, উদ্ভ্রান্ত, যাদের দিক দিশা নেই, মাথার দিশা নেই। ফের আল্লাহ পাক বুঝায় বলছেন, আলম তার আন্নাহ ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, দেখো না কবিদের কোন নির্ধারিত একটা সুনিশ্চিত আলোকিত লক্ষ্য থাকে না, যখন যেটা পায় সেদিকে ছুটতে থাকে, যখন যেটা পায়। এক বাদশাহ তাকে সম্মান দিলেন, উচ্চ একটা কুরসি দিলেন, দামি কুরসি, ওই বাদশাহ জালেম, অত্যাচারী, নির্যাতনকারী, দুর্নীতিবাদ, তার পক্ষে হয়তো কবিতাটা লিখে বসবে। আর বাদশাহ কয়েক লক্ষ টাকা তারা পুরস্কার দিয়ে দিলেন। কবিদের কোন নীতি আদর্শ থাকে না, যদি তাকে নীতি আদর্শ নীতি আদর্শে না পাইছে, নীতি আদর্শ তার ভিতরে গ্রথিত প্রতিযোগী না হইল, তো খালি সাহিত্যের চর্চা, অলঙ্কার সমৃদ্ধ সাহিত্য লিখলে সেটা জ্ঞানের কোনো আলো না। আবার রব্বুল আলামিন বলছেন, ভাই কোরআন শরীফে, কিন্তু যারা ইমানওয়ালা, আল্লাহর সন্তুষ্টির জীবনওয়ালা, এবং বেশি বেশি আল্লাহকে যারা স্মরণ করেন, তো তারা এই কবিদের ওই ধারা থেকে এরা আলাদা। ওই কবি যারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আল্লাহ থেকে বিমুখ, তারা কোশ্চেন কেন অনুসরণীয় না? কিন্তু যারা এমন কবি এবং সাহিত্যিক যারা আল্লাহ ওয়ালা, ইমান ওয়ালা, সুন্নত ওয়ালা, আল্লাহর প্রেমের সমৃদ্ধ সমৃদ্ধ আত্মা ওয়ালা, তো তাদের কবিতা আলোর পথ দেখাবে, শান্তির পথ দেখাবে, সাফল্যের পথ দেখাবে। কি কথা বুঝেন নাই? হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি একজন বাদশাহ, কিন্তু এইরকম মর্যাদা ওয়ালা। এক মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে লিখছেন যে একবার এই ইব্রাহিম আদম বলকের বাদশাহী বিসর্জন দিয়া তিনি আল্লাহর তালাশে নিশাপুরে দরিয়ার কিনারায় গিয়া ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন এবং বিভোর ছিলেন। তো ঠাট বাট দাপটের জিন্দগি আর ভালো লাগে না, এখন বন্দেগীর জিন্দগি, মাথা নত জিন্দগি এবং চোখের পানির জিন্দগি, আল্লাহ আল্লাহ জিকিরের জিন্দগি ভালো লাগে। হ্যাঁ, সিংহাসন ভালো লাগে না, কি আজব! আল্লাহ আল্লাহ, কোথায় তো এক সেল্ফ আর কোথায় সিংহাসন, সিংহাসন দিয়ে কি করবে? আরে দেওয়ারাকে মাওলার সামনে সেলটা করতে দাও মিয়া। হাকিমুল থারুক রহমতুল্লাহ আলীর খলিফা খাজা আজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলী বলেন যে খোদা কি ইয়াদ মে বেঠে জো সবসে বেগরজ হোকর তো আপনার বোরিয়া ভি ফির হমে তখত সুলেমা থা, যে কোন মুসলমান কোন আল্লাহর প্রেমিক যখন সেজদায় মাথা রাখে আল্লাহ পাকের সামনে বা আল্লাহর জিকিরে মশগুল হয় অথবা দোয়া মোনাজাতে মশগুল হয়, তো তিনি বলেন তো আমার এই যে চাটাইয়ের উপরে পাটির উপরে আমি আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহকে ডাকি, আল্লাহর বন্দেগী করি, সে চাটাইয়ের দাম তক্তে সুলাইমানি থেকে বেশি, সে চাটাই তক্তে সুলাইমানি থেকে বেশি মর্যাদাওয়ালা সম্মানওয়ালা। এই তো মুসলমান ভাই। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি দরিয়ার কিনারাতে আল্লাহর জিকির আল্লাহর মোহাম্মদ আল্লাহর বন্দীগীতে মশগুল এবং বিভোর যখন ছিলেন, তো পুরান এক উজির যিনি এখনো মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন, এখনো মন্ত্রিত্বের দায়িত্বে আছেন, তো তিনি একদিন দেখা করতে গেছিলেন ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। গিয়া দেখেন যে ইব্রাহিম আদম তিনি নিজের পুরনো কর্তাবর লুঙ্গি সেলাই করতে ব্যস্ত, সুই দিয়ে নিজের হাতে সেলাই করতেছেন, মন্ত্রীর বড় অন্তরের ভিতরে কষ্ট লাগছে এবং তিরস্কারের হাসি মন্ত্রী হাসলেন, তিরস্কারের হাসি যে কোথায় তো সিংহাসন ছিল আর মন্ত্রী মিনিস্টার সকলে শ্রদ্ধা নিবেদন করতেছিলেন আর আপনি এখন হুজুর হয়েছেন না, হুজুর এখন হুজুর হওয়ার শাস্তি হল অথবা পুরস্কার নিজের হাতে আপনি ছুরি দিয়ে লুঙ্গি ছিলেছেন, ভালো কোথার থেকে কোথায় এসে পৌঁছছেন। মন্ত্রী বেচারা যা বুঝছে, যেমন যারা জেনারেল লাইনের লোকজন বড় বড় সরকারি পোস্ট পান অনেকে আলেমুল আমাদেরকে সম্মানও করেন, আবার কিছু কিছু লোক আছেন যে যারা আলেমুল আমাদের সম্মানের মর্যাদা বুঝতে তাদের মাথা কাজ করে না, মাথা নিষ্ক্রিয়, এরকমও লোকজন হয় না? প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আলেমদের মর্যাদা অনেক বড় বয়ান করছে, সেটা একটু পরেই না হয় বলি। আলেম হয় না এখনো মানুষটা, এখনো আলেম হয় না, কোরআন সুন্নার এলমের আলো তালাশে ব্যস্ত, তো এইরকম তালমেলমের সঙ্গে কোরআন সুন্নার এলম এর শিক্ষার্থী যারা, তাদেরকে যদি রাস্তাঘাটে কোথাও ফেরেশতারা দেখতে পান, নূরের ফেরেশতারা নূরের ডানা তাদের পায়ের নিচে বিছায় দিয়ে গর্ববোধ করেন। এতো যেই নবীর উপরে ইমান আনার কারণে আমরা মুসলমান, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলছিলেন ওয়াইনাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজন দি তালিবিন, এই হাদিসের এক অর্থ তো এটা, কি কথা বুঝেন না, একাধিক অর্থ আছে, একটা অর্থ এটাও। তো অনেক আলেমরা মুহাদ্দিসরা এই অর্থ বয়ান করতেন, তো এক মাওলানা সাহেব সে বহুত পুরানো যুগে শত শত বছর পূর্বের কথা, এক মাওলানা রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবলেন যে ফেরেশতারা কোন সময় নূরের পথ বিছিয়ে দেয়, আজকে ফেরেশতার পথটা একদম ভেঙে গেল, রাস্তা দিয়ে হাঁটতেছে আর জোরে জোরে পা মারতেছে, বস ওই পায়ের উপরে আজাব নাযিল হয়ে গেছে, ওই পা পুচে গেছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহর নবী ঘোষণা আল্লাহ রাসূলের কথার সঙ্গে বিদ্রুপ এবং তিরস্কার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য আল্লাহ রাসূলের শানে কোরআনের শানে বেয়াদবি করতে পারলে অনেকে মনে করে আমি উপরে উঠছি, কতটুকু উপরে উঠছো অচিরেই তুমি দেখতে পাবে, আল্লাহ পাক সহজে ধরেন না, আল্লাহ তাআলা সহজে ধরেন না, আবুল আহাবকে সহজে ধরেন নাই, ফেরাউনকে ছটপট ধরেন নাই, নমরুদকে সাদ্দাদকে ছটপট ধরেন নাই, সময় মতো ধরছেন তো আর ছাড়েন নাই। ইন্না বাদশা রব্বিকাল সাদীদ, যখন আল্লাহ ধরেন এমন আষাঢ় মারেন যে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলেন, তস তস করে দেন আল্লাহ তাআলা। আলম তারা কেই ব্যাপার রব্বুকা বি আসহাবিল ফীল, আলম ইয়াজআল কাইদাহুম ফী তাদলীল, আল্লাহ পাক বলেন যে স্বস্তি বাহিনী বিশাল হাতির বাহিনী নিয়ে প্রচন্ড অদম্য শক্তি আর প্রচন্ড দাপট নিয়ে এই আব্রাহার দল আসছিল হামলা করার জন্য, আল্লাহ পাক বলে তোমরা দেখো নাই, আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফীল, আলমিয়াজাল কেদম পি তদলি, ওদের সমস্ত গর্ব, সমস্ত ক্ষমতা, সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র, সমস্ত প্রস্তুতিকে আল্লাহ তাআলা একদম তছনছ করে দেন নাই, নির্মূল করে দেন নাই, নিশ্চিন্ন করে দেন নাই। তারপর ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট কতগুলি পাখি পালাইছেন। আল্লাহ পাক বলেন যে বেশি কিছু তো আমি করিনি, ছোট্ট কতগুলো পাখি পালাইছে আবাবিল, আর কোন বড় বড় পাথর না এবং এলএমজি মেশিন গানের কোন গুলিও না, ছোট্ট ছোট্ট কতগুলো কঙ্কর নিক্ষেপ করতেছিল এই পাখিগুলো। এদের গরু খাইলে ঘাস, ঘাস খাওয়ার পরে একদম ভুসি ভুসি কুটা কুটা করে ফেলে এই মানুষগুলো। আল্লাহ আল্লাহ পাক বলে যে পশুতে খাওয়া খড় কুটার মতো ভুসি ভুসি বানাই দিচ্ছেন, এইভাবে এদেরকে নির্মূল করে দিচ্ছেন। এজন্য মুসলমানদের কাজ যে এটা না দিন রাত কিলাকিলি মারামারি শক্তি অর্জন করা, মুসলমানদের মূল কাজ আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক করা। আল্লাহ পাক মুসলমানের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ সাল্লাহ বিকা বিন আব্দা, বন্দা যদি আমার বন্দা হয় ওর জন্য আমি আল্লাহ যথেষ্ট না। কোরআনের কি বয়ান বে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, উনি যখন সংবাদ পাইছেন যে উনার উটগুলো আফগান বাহিনী ধরে নিয়ে গেছে, উনি লোক পাঠাইছেন, খবর পাঠাইছেন যে আমি আগ্রা বাদশার সঙ্গে একটু বসতে চাই, কথা বলব। আগ্রা খুশি হয়েছে যে বোধ হয় একটা সমঝোতায় আসবে, তো ভালো, সমঝোতা আসলে এটাও তো বর্ষতা শিকার, এটা তো নতি শিকারই হল না। তো খাজা আব্দুল মুত্তালিব গেছেন, গিয়া বললেন যে আমার উটগুলো নিয়ে আসছেন আপনারা ফেরত দেন। তা আমরা বলল যে আমি তো মনে করছি যে আপনি আমরা যে যুদ্ধ করতে আসছি, আক্রমণ করতে আসছি, এই ব্যাপারে আপনি কোন নতুন প্রস্তাব নিয়ে আসলেন কিনা, কিন্তু আপনি তো আপনার উটের কথা বললেন, অথচ আরব জাতি আপনাকে এককভাবে সবচেয়ে বড় নেতা মানে। তো খাজা আব্দুল মুত্তালিব কি উত্তর দিলেন, তিনি বললেন যে আমি উটের মালিক, এদের উটের খবর নিতে আসছি, আর ওই যে কাবা শরীফ যার ঘর আল্লাহর ঘর, ঘরের মালিক ঘর দেখবেন, আমি উটের মালিক, আমি উটের খবর নিতে আসছি। আজ কি তাদের মনের বিশ্বাস ছিল, আর রব্বুল আলামিন তো এমন খবর নিলেন, একদম সব নিশ্চিন্ন করে দিলেন। আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ তাআলা বিয়াম, আল্লাহ আমাদের প্রতি রহম করেন, আমাদেরকে সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমরা অন্যের অন্যকে সোজা করার নাম দেয় যে সব সোজা হোক, কিন্তু আপনি আমি হ্যাঁ সেটা তো একটা কথা, আমি সোজা হওয়ার এখনো টাইম হয়নি, অন্যদেরকে সোজা করা আমাদের জন্য আগে জরুরি। হ্যাঁ, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি তিনি ওইভাবে সিলাইতেছিলেন, আর মন্ত্রী তো হাসল, তিরস্কারের হাসি, মন্ত্রী সাহেব হাসলেন। ইব্রাহিম আদম ভাবলেন যে এই লোক ইমানের মর্যাদা বুঝে নাই, ইসলামের মর্যাদা বুঝে নাই, দুনিয়াকে যারা আল্লাহর জন্য ত্যাগ করে সে আল্লাহর জন্য দুনিয়া থেকে মর্যাদা বুঝতে পারেনি, ওরে বুঝানো দরকার, শিক্ষা দেওয়া দরকার, আর না হলে তো ও এই সমাজে গিয়ে প্রচার করবে বাদশাহী ত্যাগ করে এখন খয়রাতি হয়েছে। হ্যাঁ, কোন দিন আবার চান্দার জন্য হাজির হয়ে যান হুজুরে, ঠিক নেই, ওকে শিক্ষা দেওয়া দরকার যাতে সমাজে ইসলামকে বদনাম করার সুযোগ না পায়। হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি হাতের সুইটা ঝটসে দরিয়ার মধ্যে নিক্ষেপ করলেন, উজির হতবাক যে এটা করতেছেন কি, একটু বার তিনি বললেন দরিয়া, হে দরিয়া আমার সুই ফেরত দাও। আর রব্বুল আলামিন তো রব্বুল আলামিন ভাই, আল্লাহ পাক কুদরতওয়ালা, কি না করতে পারেন রব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আপনি সব মাকলুককে খাওয়ান, বিশ্বাস তো করি, দুই চোখে দেখে একটু আর একটু মনে মজবুত হইতাম যে ব্যাপারটা এই। আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের লাঠি দিয়া এই পাথরের উপর আঘাত করো। আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হল, আবার আঘাত করো, আবার দ্বিখণ্ডিত হল, আবার আঘাত করো, তৃতীয় বারে এই নিশ্চিন্দ্র পাথর দ্বিখণ্ডিত হওয়ার পরে দেখা গেল যে ওর বুকের মধ্যে একটা পোকা এই মাত্র আসা একদম টাটকা তাজা পাতা খাইতেছে। তাফসিরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখছেন। মূসা আলাইহিস সালাম তাজ্জব করতেছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ছিন্দ্রবিহীন পাথরের এই ভিতরে পোকা কেমনে থাকবে, থাকলো থাকলো, ওখানে তাজা পাতা পাইল কোথেকে? শুধু কি তাই, সেই পোকা আল্লাহর জিকিরে মশগুল। আর জিকির কি অর্থপূর্ণ, কি মর্মময়! সে পোকা বলে চলছে, অনবরত সুবহানাল্লাহি, কি মহান সে আল্লাহ যিনি আমার মতো ক্ষুদ্রকে সর্বদা নজরে নজরে রাখেন। এ তর্জমা ইয়াদ রাখবেন, অনেকে আরবির একটু অনুবাদ শিখলেই মনে করে আমি সাহিত্যিক, আমি বড় অনুবাদক, বড় লেখক হয়ে গেছি। হ্যাঁ, এখানে ইয়ারার তর্জমা যদি কেউ করে যে পবিত্র পবিত্র আল্লাহ, ওই আল্লাহ যিনি আমাকে দেখেন, তাহলে শাব্দিক অনুবাদ হয়ে যায়, কিন্তু এই মর্ম উদ্ধার হবে না। শুনতেছেন ভাইরা? অনেকে এখন বাংলা কোরআন শরীফ পড়ে, বাংলাতে তাফসির এটা কিনা পড়তে থাকে আর মনে করে আমি কোরআন হাদিস বুঝে ফেলছি। আর কোরআন শরীফ আছে যে আফালায়া তাফাক্কারুন, আফালায়া তাফাক্কারুন, ওরা কি চিন্তা ভাবনা করে না? এতে অনেক আমাদের সরল সহজ বন্ধুরা মনে করছেন আমাদেরকে কোরআন বলছে তুমি গবেষণা করো। আল্লাহর বান্দা, কোরআনের মেডিকেল সায়েন্স গবেষণা করে তুমি এটার মর্ম উদ্ধার করতে পারবা? এরপরে তুমি একজন বড় সার্জন হইতে পারবা গবেষণা করে? না, তোমার ইন্টার্নি করার দরকার আছে, বড় ডাক্তারের সঙ্গে থাকার দরকার নাই। তো কোরআন আসমান থেকে নাজিল হয়েছে, সমগ্র দুনিয়ার উর্ধের জ্ঞান পবিত্র কোরআন। আর সেই জ্ঞান, সেই কোরআন সম্পর্কে বাংলা কতগুলো বই পুস্তক পড়ে, ইংরেজি কতগুলো বই পুস্তক পড়ে গবেষণা করে কোরআনের অতল সমুদ্রের গভীর মর্ম আর অতল সমুদ্রের দামি মানি মণিমুক্তা সব তুমি উদ্ধার করে ফেলবা এই এই মাথা দিয়া। কে তোমাকে এই বুদ্ধি দিল? নিশ্চয়ই সে মাথা কোন আলোকিত মাথা না, সেই মাথা এক বিভ্রান্ত মাথা দিয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা আরব দেশের লোক, আরবি ভাষা একদম ডাইরেক্ট তারা বুঝতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করতেন আল্লাহ এখানে কি বলছে, তিনি ব্যাখ্যা দিলে তখন তারা বুঝতে পারতেন আমাদের মাথা এই মাথায় তো এই অর্থ আসে নাই। আরবি বুঝছি এবং শাব্দিক অর্থপূর্ণ বুঝতে পারছি, কিন্তু এই মর্ম আমরা বুঝতে চূড়ান্ত আমরা ব্যর্থ ছিলাম। কি কথা বুঝেন নেই? যেমন একটা উদাহরণ দিই যেটা আপনাদের জানার মধ্যে, সুরায় অদ্দোহা এর পরের সুরা কি কোরআন শরীফ পড়ছেন যে আমি আপনি আলেম মানুষ করে ইনসেরা, এনসেরা ওনারা জানে সাধারণ মানুষের ভাষায় কথা বলেছে, কি সুরা এটা কোন? এই মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহের মতো আলেম, উনি চকবাজারে বয়ানের ভিতরে বলতেন এই আপনারা কুরিয়াইল কাজ করে জানেন, হুজুর বয়ানের মধ্যে বলছিলেন। আমি হাসতে হাসতে শেষ, আপনারা কুরিয়াইল কাজ করে জানেন, মানুষ হাসতে হাসতে হুজুর জানি, বুড়ারা কবিজুর আমরা জানি, কারণ কুরিয়াইল কাফিরুন জানে না, সুরা কাফিরুন জানে না, কুরিয়াইল কে বললে পারে। সুরা আলম রাসা এর মধ্যে আছে না ওরফানা জিক্র, ওরফানা মানে আমি সমুন্নত করলাম, আমি মর্যাদা সম্পন্ন করলাম। কি কথা বুঝুন নাই? উন্নত সমুন্নত করলাম, মর্যাদা সম্পন্ন করলাম আপনার জন্য। আল্লাহ রসুলকে বলতেছেন জিক্রা, আপনার আলোচনা, আপনার স্মরণ, আপনার আলোচনা, এটাকে আমি সমুন্নত করলাম, মর্যাদা সম্পন্ন করলাম। কথা তো হয়ে গেল, কি ভাই কথা বুঝেন নাই নাকি? এতে বাধ্যত এটা বোঝা যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এটা মর্যাদাওয়ালা জিনিস, এতটুকু বোঝা যায় না। কিন্তু সাহাবিরা এটুকু বুঝলে তো হয়ে গেছে, আর তো জিজ্ঞেস করার দরকার নাই। ওই বন্ধুরা যারা কোরআনের গবেষণা করতে থাকেন আর এটা ওটা নিজেরা ইংরেজি পড়ে নিজেরা কোরআন গবেষণা করে বাই করতে থাকেন, আপনারা কি হেদায়তের পথের উপরে কাজটা করতেছেন না বিভ্রান্তির মধ্যে আছেন? আপনারা কি বুঝার চেষ্টা করবেন? যদি আল্লাহর জন্য করেন তো আপনাদের লাভ, না করলে আপনাদের ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে। রেজাল্ট আপনাদের পক্ষে বা বিপক্ষে যেটা আসবে দেখবার সুযোগ তো একদিন হবে। কিন্তু প্রিয় বন্ধুরা ধ্যানের সাথে শুনেন, সাহাবায়ে কেরাম খোলেন তাফসীরে মাজাহিরিতে আছে এই কথা, তাফসীর রুহুল মানিতে আছে, তাফসীরে বয়ান কোরআনে আছে, তাফসীর ইবনে কাসির আছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি জিবরিলকে জিজ্ঞেস করছিলাম। শুনতেছেন ভাইয়েরা, আল্লাহ রাসূল কি আরবিটা বুঝতেন না? কিন্তু তিনি বলেন আমি জিবরিলকে জিজ্ঞেস করছিলাম, জিবরিল আমিন আমাকে বলছেন এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আমার আলোচনা হবে সেখানেই আপনার আলোচনা থাকতেই হবে, অবশ্যই থাকবে। এই কথা তো এই আয়াতের বাহ্যিক শব্দের দ্বারা আদৌ বোঝা যাইতে ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, আল্লাহ পাক নিজে কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার আলোচনা আসবে নিশ্চয়ই আপনার আলোচনাও অবশ্যই আসবে। কিন্তু সেটা কি সেটাও আমার এতটা স্পষ্ট ছিল না। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার কথা না বুঝলে আমার নবী বুঝাবেন, এবং আহলে উলামা যারা কোরআন হাদিস বুঝেন তারা তোমাদেরকে বুঝিয়ে দিবে, তোমরা তাদের থেকে জানবে। উলামায়ে দ্বীন এই হাদিস এই আয়াতের ব্যাখ্যা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হাদিসের ব্যাখ্যা করছেন উলামায়ে দ্বীন, যে দেখো যেখানে আল্লাহর কথা সেখানে রাসূলের কথা। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের মধ্যে আল্লাহর কথা সঙ্গে রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একামতে আল্লাহর কথা সঙ্গে রাসূলের কথা, আর তাহিয়াতে আল্লাহর প্রশংসা সঙ্গে রাসূলের প্রশংসা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না? এমনকি কালেমা যেটা আল্লাহর প্রতি ইমানের ঘোষণা, ওর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা চলো, দুনিয়া তো গেলই, কবরে গিয়ে ওখানে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, দাদা প্রশ্ন কি? এই মার রব্বু, রব কে? ওমা দীনু, দীন কি? ওমান হাজার রজুল আল্লাহ দি বই সাবেন, ইনি কে? মানে রসুল্লাহ সাল্লাহ ইসলাম, কি কথা বুঝেন নাই? ওইখানেও ঠিক একই ঘটনা, তো যেখানে আল্লাহ পাকের কথা সেখানে আল্লাহ রসুলের কথা, যেখানে আল্লাহর স্মরণ আল্লাহর প্রশংসা সেখানে আল্লাহ রসুলের স্মরণ আল্লাহ রসুলের প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শুনবেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমানরা দোয়া যে করবা কোনো কাজ হবে না, কবুল হবে না, দোয়া করবার সব আসমান জমিনের মাঝখানে ঝুলতে থাকবে, একটাও আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, কবুল হবে না। যদি চাও যে দোয়া কবুল হোক তাহলে কাজ করতে হবে কি, যে দোয়ার আগে দুরুদ পড়ে রসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার শেষে রসুলের প্রতি দুরুদ পড়ো, তাহলে দোয়া নিশ্চয়ই কবুল হবে। শুনতেছেন ভাইরা, দোয়া কি? আল্লাহর স্মরণ, দোয়া হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহ আপনি রিজিক দেন বলা আমার রিজিক দেন, আপনি বিপদ থেকে মুক্তি দেন আমাকে মুক্তি দেন, দোয়া পুরোটা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বন্দেগী। কিন্তু এটা কবুলই হবে না আগে পরে আল্লাহর রাসূলকে স্মরণ না করলে। ইজা যুকিরতু যুকিরতা মাই ওরাফানা আলাকা যিকরা, শুনতেছেন ভাইরা? অনেকে মনে করে যে আলেম উলামারা এক বিষয়ের উপর বয়ান করতে জানে না, একটা দিলে একশোটা বলে, আপনি কিন্তু বয়ানের সময় এরকম একদিন একশোটা শুনে দেখেন দেখি, যারা এই কথা বলে বেড়ান যে আলেমরা এক বয়ান করতে দিলে একশোটা বলে, এক হাজারটা বলে, আপনি একদিন এরকম দেখান দেখি। হ্যাঁ, কেন শিখছেন কৌরে যুদ্ধ করে সংগ্রাম করে দশ বারো লাইন বা বাইশ লাইন মুখস্থ করে ওইটাই মুখস্থ করতে 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 টেবিলে দাঁড়ায় কতক্ষণ ওইটাই মুখস্থ বলতে বলতে ঘামায় টেনে পুরো কোট টোট সব ভিজে যায়। কি কথা বুঝেন? আর আলেমুল আমারা সে ছোটবেলা থেকে কোরআনের নূরের সমুদ্রে ডুবে, রসুল্লাহ সাল্লাহ হাদিসের নূরের সমুদ্রে ডুবতে ডুবতে পুরা জিন্দগি যখন এক প্রান্তে গিয়ে পৌঁছে বলতে শুরু করলে আল্লাহ পাক যেই পর্যন্ত সে অকুল সাগরের অকুল সাগর তাদেরকে দেখবার তৌফিক দান করেন, দৃষ্টিসীমার নানান সে নয়ন অবিরাম দৃশ্য, সে নূর ও তাজালিয়াতের দৃশ্যমালা তারা বয়ান করতেই থাকেন। হঠাৎ নতুন দৃশ্য চোখের সামনে ভাসতে শুরু করে, আবার সে অধ্যায় শুরু করে দেন। যাই হোক, আল্লাহ তাআলা মাফ করেন, আমাদের সকলকে আল্লাহ হেদায়েত দেন, সকলকে নূর ওয়ালা বানায় দেন। হ্যাঁ, কোথায় ছিলাম ভাই বল? আমার দোস্ত মানুষ ভাই মারো না। হ্যাঁ, সেই পোকা পাথরের মধ্যে বলতেছিল সুবহানা মাই ইয়ারানি, ইয়ারানি থেকে এই পর্যন্ত আসছিলাম, সুবহানা মাই ইয়ারানি। হ্যাঁ, কি মহান, কি পবিত্র, কি গুণের আধার সুবহানা, কত যে অর্থওয়ালা। আমি এটাকে সংক্ষেপ করি, আমি আসলে আলেমুল আমা যারা তারাও যেহেতু মজলিসে থাকেন তো তাদের সঙ্গে ভাব বিনিময় ভাবের লেনদেন হইতে থাকে আমার সঙ্গে। সুবহানার অর্থ যে পবিত্র, মহাপবিত্র বা পবিত্রতার বর্ণনা এটা, কিন্তু এর ভিতরে যে কত গভীর অর্থ না বোঝার কারণে সে এই সুবহানার ওই অর্থ বুঝা পড়লে যে সব আর মর্যাদার নৈকট্য নূর অর্থ নইত সেটা থেকে আমরা বঞ্চিত থাকি। কি কথা বুঝেন নাই? কুরসি আনো, এক বেচারা আসছে দারোগা, তো দারোগার জন্য কুরসি, আবার প্রধানমন্ত্রী আসছে রে কুরসি আনো, একই কুরসি আনবে না কিনা আরেকটা কুরসি। কি কথা বুঝেন না? আর যদি হজরত সিদ্দিক একবার আসেন হ্যাঁ কুরসি আনো, প্রধানমন্ত্রীর কুরসি নাকি হজরত সিদ্দিক একবারের জন্য আলাদা করে কুরসি হবে, সেই কুরসি আরো মর্যাদা সম্পন্ন না? এজন্য কোরআন হাদিস বুঝার জন্য সেই জ্ঞান লাগে, সেই মেধা লাগে, সেটা সেটা হচ্ছে আরবি ভাষার উপরে ব্যাপক দখল, নিখুঁত দখল, এবং সে কোরআন সুন্নাহ সম্পর্কে ব্যাপক জানাশোনা। আরেকটা হচ্ছে অন্তরাত্মাকে কলুষমুক্ত বানানো। আর যারা সে আউলিয়া কেরাম নূরওয়ালা মানুষ তাদের সঙ্গে থাকতে থাকতে নূরের মেজাজ, নূরের লক্ষ্য, নূরের চরিত্র, নূরের অভিরুচি বানান। আরেকটা হচ্ছে কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ যখন কথা বলেন কোরআনের সে নূর আর তাজাল্লি ভরা সে ঊর্ধ্ব জগতের পরিবেশটার সঙ্গে একাকার হওয়া লাগে, এরপর কোরআন বুঝার তৌফিক হয়। বা সংক্ষেপে বললাম যেটা কোরআনের মাহাউল বলতে চাইছিলাম আমি, কোরআনের মাহাউল। হ্যাঁ, সুবহানা মাই ইয়ারানি, কোরআন সুরত পনেরো শুরুতে আছে সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কি সীমাহীন গুণের আধার, কি আজব কাণ্ড করলেন আল্লাহ তাআলা, কি বিস্ময়কর কাণ্ড ঘটাইলেন রব্বুল আলামিন, যে তার প্রিয় বান্দাকে তিনি রাতের অন্ধকারে মক্কা থেকে একদম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। ওই মেরাজের ঘটনা, এটার স্টার্টিং হল সুবহান আল্লাযী, আল্লাহ পাক এখানে সুবহানা বলছেন কি বোঝানোর জন্য, যে কি বিস্ময়কর ঘটনা ঘটাইলেন রব্বুল আলামিন। খতিবাদু মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন এখানে সুবহানা তাআজ্জুবের জন্য, এটা বোঝার জন্য এলমের দরকার। হ্যাঁ, আমি নিজের কানে শুনছি হুজুরের ভয় যেটা সুবহানা তাআজ্জুবের জন্য, আল্লাহ পাক বলতেছেন শুনো কি বিস্ময়কর ঘটনা। যাই হোক, তো এই পোকা বলতেছিল সুবহানা মাই ইয়ারানি, কি সীমাহীন গুণের আধার সেই মহান আল্লাহ যিনি আমার মতো ক্ষুদ্রকে সর্বদা নজরে নজরে রাখে। শুনতেছেন ভাইরা? আল্লাহ আল্লাহ, কি তসবিহ, ওয়ারিফু মাকানি, আমার মতো ক্ষুদ্রের ঠিকানাটাও তিনি জানেন, তার হিসাব কিতাবে আছে যে আমার এই মাকলুক ওখানে থাকে, ওর ক্ষুদা লাগে, ওর খানা দানা পাঠানো দরকার। ওয়ারিফু মাকানি ওয়াযকুরুনি, এবং তিনি আমার মতো ক্ষুদ্রকে সর্বদাই স্মরণ রাখেন। ওলা ইনসানি, এবং কোশ্চিন কালো তিনি আমাকে ভুলেন না। এই পড়তেছিল, এই জিকিরে মশগুল ছিল সেই পোকাটা। শুনতেছেন ভাইয়েরা? আজিব মামলা। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ তো এটা গেল তো, হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহ দেখলেন যে ওর এটা দেখানো দরকার, বোঝানো দরকার। হ্যাঁ, তিনি বললেন যে দরিয়া আমার সুই আমাকে ফেরত দাও। আজিব, অনেকগুলো মাছ দরিয়ার কিনারায় স্বর্ণের সুই মুখে নিয়ে হাজির, হুজুর সুই নেন। সদহাজারা মাহিয়ে আল্লাহ হিয়ে সৌজনে ঝর বরলবি হর মাহিয়ে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বললেন স্বর্ণের সুই না, স্বর্ণের সুই পুরুষদের জন্য নিষেধ, স্বর্ণের অলঙ্কার, স্বর্ণের জিনিস, স্বর্ণের চেইন লাগায় পুরুষরা, স্বর্ণের আংটি লাগায়, আরো কি কি আজকাল শুরু করতেছে। প্রিয় বন্ধুরা, কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন জান্নাতে আসো তোমরা যারা পুরুষ, আমি তোমাদেরকে স্বর্ণের অলঙ্কার পরাই দেব। জান্নাতে গিয়ে আমরা অলঙ্কার করবো ভাই, ইনশাআল্লাহ রব্বুল আলামিন পরায়া তিনি আমাদেরকে দেখবেন। আর আমরা এখানে পড়লাম, কে দেখলো কে না দেখলো, হ্যাঁ আপনি আমি স্বর্ণের অলঙ্কার গলায় দিয়ে ঘুরতে থাকলাম, কে দেখে, কে প্রশংসা করে, কে পাত্তা দেয় মিয়া? আর ওখানে পাত্তা দিবেন কি, স্বয়ং রব্বুল আলামিন পরায়া দেখবেন যে ও কি চমৎকার লাগে আমার বন্দাকে। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলতেন, জুমার দিনে ঈদের দিনে মুসলমানরা ভালো পোশাক পরে এই উদ্দেশ্যে, তাকে হাম আপনি আল্লাহ কো আচ্ছে লাগে, যাতে রব্বুল আলামিন দেখেন যে আমার বন্দাটা কেমন সুন্দর দেখা যায়, আমার বন্দাকে কেমন সুন্দর লাগে, আল্লাহকে দেখানোর জন্য পরে মুসলমান। আমরা সাজবো তো রব্বুল আলামিনের জন্য, এখানে কে কারে দেখে মিয়া, এজন্য এখানে বাদ দেন এগুলি। আমার মোর্শেদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে সকল পুরুষরা স্বর্ণের অলঙ্কার বানিয়ে ফেলছ, একটা কাজ করো, নিয়া নিজের বিবিকে গিফট করো, বলে যে বেগম তোমাকে গিফট, বেগম খুশি হয়ে যাবে, হাজব্যান্ডের পক্ষে বেল বাজানো শুরু করে দিবে। হযরত ইব্রাহিম আদম বললেন যে না, স্বর্ণের সুই না, লোহার সুই ফেরত চাই। পরে আরেকটা মাস লোহার সুই মুখে নিয়া তো কিনারে আসছে, তিনি সুইটা তুলে নিছেন, উজির এই দৃশ্য দেখিয়া অভিভূত এবং লজ্জিত মনুতপ্ত দৌড়ায় গিয়া হযরত ইব্রাহিম ইবনে আদম রাহুলের পায়ে পড়ছে, হুজুর মাফ করে দেন, বেয়াদবি করছে, মাফ চাই। বলে যাও সব মাফ। বলে হুজুর, যে পথে আপনি ছুটছেন আপনি চলছেন, আমাকে সাথে নিয়ে চলেন। হ্যাঁ, শিব মাই আজগুল সেথা বামা হব জোড়ায় বা গ্রিস বর্মাজি সবুজ নূরের যে জগতে আপনি বাস করেন, হুজুর সেই জাহানে আমাকে নিয়ে চলেন। আল্লাহর প্রেম ভালোবাসার যে মধুর শরাব আপনি পান করেন, আমাকেও পান করবার সুযোগ দান করেন। শুনতেছেন ভাইয়েরা, সেজদা এসা জিনিস, জিকির এমন দৌলত, ইমান এমন সম্পদ মিয়া। এজন্য ইমান ও ইসলামকে লালন করি। হ্যাঁ, লাভ শিক্ষা দিকে কোন কাজে লাগবে যদি না আমার মধ্যে আল্লাহর সঙ্গে নিবিড় প্রেমের বন্ধন পয়দা হল। আর যে লেখাপড়া কিছুই করলো না কিন্তু একটা কাজ করছে, সেটা হলো রব্বুল আলামিনকে আপন বানায় ফেলছে, তো তার বাকি রইলো কি, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেয়েরি, যে আল্লাহ আপনি আমার তো সব আমার, যে আসমানটা আমার, জমিনও আমার, এই পৃথিবীটা আমার, সবকিছু আমার, আগর একটু নেহি মেয়েরা তো কই সে নেহি মেয়েরি, হে আল্লাহ আপনি আমার না তো আমার কিছুই না, আমি একদম কপাল পোড়া, সব শেষ, হত ছাড়া। কি পড়ছিলাম আয়াত ইসলাম, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলছেন দিন তো আল্লাহ পাকের নিকট একমাত্র ইসলাম, দিন তো আল্লাহ পাকের নিকট একমাত্র ইসলাম, যে দিন নিয়া যে জীবন ব্যবস্থা নিয়া, যে জীবন আদর্শ নিয়া, যে রং নিয়া, যে নিজাম নিয়া আমাদেরকে পৃথিবীতে বাঁচতে হবে এবং মরতে হবে, সেটা একটাই, সেটা হল ইসলাম। ইসলাম কি সুন্দর, আশ্চর্য, এত সুন্দর কিছুই নেই। গোলাপ সুন্দর, চামেলি সুন্দর, শাপলা সুন্দর, পদ্মবেলি সুন্দর, চাঁদসুরুজ সুন্দর, এবং দরিয়ার ঢেউ তরঙ্গ সুন্দর, জলপ্রপাত সুন্দর, রং রংপুর সুন্দর। কিন্তু আল্লাহর কসম, ইসলামের একটা ছোট্ট অঙ্গ, এক একটা ছোট্ট ছোট্ট অঙ্গ সারা জাহানের সব সুন্দর থেকে লাখ কোটি গুণ বেশি সুন্দর। যদি আমরা ইসলামকে বুঝতাম, উজু কত সুন্দর, উজু করে বান্দা, শুধু উজু, নামাজ তো কোথায় রয়েছে এখন, উজু করে বান্দা, আল্লাহর কসম, উজুর সাথে সাথে এই মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের গুণ একদম ঝরা সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই মাত্র ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো উজুওয়ালা বন্ধা একদম পবিত্র, একদম পরিচ্ছন্ন, একদম পরিমার্জিত হয়ে যায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কথা বলছেন, উজুর যদি হালত হয় তো আমাদের কি হালত। শুনতেছেন ভাই? যাই হোক, আমার তো ইচ্ছা ছিল না আমি এত লম্বা কথা বলবো। আমি মহানাত তৈবা সাহেব সাহেবকে বলছিলাম যে ভাই আমার তো গলা ভাঙ্গা, তুমি জলদি না এসে পড়ো, আমি আস্তে আস্তে আসে তুমি বয়ান করতে থাকো। তো মহানাত তৈবা আমার দুরবস্থা দেখে বললেন যে ঠিক আছে, তা আপনি এসে দোয়া করে দিয়ে, আমাকে তো দোয়ার জন্য দাওয়াত দিয়ে আসা হয়েছিল। আর আমিও ভাবছিলাম যে হয়তোবা এমনটাই করতে হবে, কিন্তু আপনাদের মহব্বতে এবং আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক দুই কথা বলার তৌফিক দিয়েছেন। বিশেষ করে যে বুজুর্গ এখানে তশরিফ রাখতেছেন, এই শহরের সকল মানুষের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং আমার উস্তাদ হযরত মাওলানা আমিন ইসা হুজুর রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত ঘনিষ্ঠজন, হুজুরের সহপাঠী কিনা, এক সহপাঠী না, আমার উস্তাদের সহপাঠী এবং হুজুরের, আমার হুজুরের উস্তাদের বড় প্রিয় মানুষ তিনি। হুজুর আছেন এখানে, বয়ান তো আমরা করতেছি কিন্তু হুজুর বসে বসে দোয়া করতেছেন। এই সকল মানুষদের অন্তর আল্লাহর মহব্বত ওয়ালা, ইমানের নূর ওয়ালা। এই বয়স তো পুরা জিন্দগি ইমানের নূর শিখত, সুন্নতের নূর শিখত। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল যে বলছেন তোমার চেয়ে বড় বয়সের তাকে সম্মান করো, এর কারণ কি? যে তোমার দশ দিনের বড়, তার ইমানটা দশ দিনের বড়, তার ইমানটা দশ দিনের বড়। আল্লাহর সঙ্গে সম্পর্ক কমপক্ষে দশ দিনের বেশি তার মধ্যে আছে, খেসা আজীব মামলা। এই জন্য যে বড় বয়সের মানুষকে সম্মান করাছে। আর যদি আলেম হন, আরে ভাই সুবহান আল্লাহ, হ্যাঁ, ওয়াইনাল মালায়েকাতাল্লাহ তাযাউ আজনিহাতাহা ইলান লিতালিবিল। আর আলেমের মর্যাদা তো এত বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না ফাযলাল আলিম আলাল আবিদ কাফাযলিল কমার লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। পূর্ণিমা রাতে সমস্ত আকাশের তারকামণ্ডলীর উপরে পূর্ণিমার চাঁদ যত বড়, সারা বিশ্বের সব আউলিয়াদের উপরে, আবেদদের উপরে, সমস্ত এবাদতওয়ালা, সব দিনের খেদমত মেহনতওয়ালাদের উপরে নবীর নায়ক একজন আলেমের মর্যাদা এমনই, এতটাই বড়। আল্লাহ রসুল বলছেন, ভাইরা দুঃখ লাগে, কষ্ট লাগে, হতভম্ব হই যখন নাকি মুসলমানরা রসুল্লাহ সাল্লাহ আলাইহির কথার উপরও এই জমানায় বিশ্বাস স্থাপন করতে টেনশন করতে থাকে, হিমশিম খাইতে থাকে। কি হল, মুসলমানরা এক একজন এক একটা বিষয়ের সাথে সম্পৃক্ত হইয়া ওটাকে মনে করে আমারটা বড়, আরেকজনে মনে করে আমারটা বড়, আরেকজনে মনে করে আমারটা বড়। প্রিয় বন্ধুরা, তোমার আমার নজর দিয়ে বিচার না করা চাই, আল্লাহ রসুলের নজরে বিচার করা চাই। আল্লাহ রসুলের নজরে যে বড় সেই সত্যিকারে বড়। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবেন আল্লাহর নিকট নবী রসুলগণ, তারপরে আলে উলামা, তারপরে শহীদগণ। কি কথা বুঝেন না, ইয়াসফাউল কিয়ামতে আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন লিখছেন, মিরকাত শরীফ মিশকাত কিতাবে উল্লাহ আলী কারী লিখছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহর জন্য যারা গর্দান কাটা শহীদ হন সে শহীদের চেয়েও আলেমের মর্তবা বড়। ভাই আল্লাহ রসুল তো বলছেন, সেটা আল্লাহ নবীর কথার উপরে ইমান আনাই তো দিন, এবং সেটাই তো আমাদের নাজাতের উসিল হবে। আমার ভাই মুসলমান, আমি বলতেছিলাম যে ইসলাম মানুষকে বড় বানায়, সুন্দর বানায়, সফল কাম বানায়, এবং সব কলুষ কালিমা থেকে মুক্ত করে ইসলাম মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য প্রিয় বন্ধুরা, ইসলামের জিন্দেগি বানাই, ইসলামের আমলগুলো করি, ইনশাআল্লাহ আমরা কেউ ঠকব না, জিতবো, এমন জিতবো এইরকম জিতার কারণ নসিব হবে না ইনশাআল্লাহ। ইসলাম থেকে বঞ্চিত হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হায় কি হতবাক ওই মানুষগুলো, আর ইসলামের সঙ্গে যাদের জিন্দগি ছিল, ইসলামের উপর যারা মৃত্যুবরণ করছে, কি মর্যাদাশীল এই মানুষগুলো, কি সৌভাগ্যবান এই মানুষগুলো। আয় আল্লাহ আমাদের সকলকে ইমান ও ইসলামের সাথে জিন্দগি দেন, ইমান ও ইসলামের সাথে দুনিয়া থেকে আমাদের বিদায়কে আপনি মঞ্জুর করেন। এখানে একটা মাদ্রাসা আছে, আল্লাহর দিন রক্ষার এক একটা দুর্গ, যে সকল ভাইরা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, এর খেদমতে নিয়োজিত, যে কোনো ভাবে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত, তারা বড় ভাগ্যবান মানুষ। আল্লাহ তাআলা এই দিনই প্রতিষ্ঠান, অন্যান্য সকল দিনই প্রতিষ্ঠানকে কবুল করেন। মুসলমান ভাইদেরকে আন্তরিকভাবে দায়িত্বশীলতার সাথে এই দিনই প্রতিষ্ঠানগুলোর খেদমত করার, কদর করার, যত্ন নেওয়ার তৌফিক দান করেন। বাস ওয়াহু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। এরপরে কি প্রোগ্রাম? দোয়া তো হুজুর করবেন, হুজুর কাছে দেন না, হুজুর দোয়া করে দেন, ভাই দেওয়া হয়ে যায় হুজুর কাছে। আমার তো গলা এমনি ভাঙ্গা হয়ে যায়। মুরুবীদের স্নেহ দোয়া মহাব্বত বিস্ময় করো, বাস আল্লাহ তাআলা ওনাদের হায়াত দারাজ করেন, কবুল করেন। দোয়া করেন ভাই সকলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من غضبك ومن النار اللهم اهدنا واهدنا اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم انا نسالك العفو والعافيه اللهم انا نسالك العفو والعافيه في ديننا ودنيانا وفي اهلنا ومالنا اللهم اعزنا ولا تذلنا اللهم اكرمنا ولا تهنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا على من بغى علينا আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদেরকে হেদায়ত দান করেন, নূর ওয়ালা জিন্দগি দান করেন, আপনার মহব্বত মারেফত নসীব ফরমান, গুনাহমুক্ত জিন্দগি দান করেন, আপনার অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করেন, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ এমন একটা অন্তর্দ্বন্দ্ব যেটা আপনার মহব্বতের মণিমুক্তায় পরিপূর্ণ, আল্লাহ আমাদেরকে পবিত্র জিন্দগি নসীব ফরমান, আল্লাহ সব বলা মুসিবত থেকে নাজাত দান করেন, আসমানি জমিনে সর্বলা মুসিবত থেকে নাজাত দান করেন, আমাদেরকে আমাদের ঘরের সকলকে আমাদের আপনজন প্রিয়জন সন্তানাদিকে নেককার বানান, দিনদার বানান, আল্লাহ ভালো বানান, ইমানের উপর ইসলামের উপর প্রতিষ্ঠিত করে দেন, সুন্নতের উপর প্রতিষ্ঠিত করে দেন, কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, সমস্ত নাফরমানি থেকে পবিত্র জিন্দগি আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান। আমাদের অন্তরকে জিকির ওয়ালা বানান, আপনার মহব্ব محبت والا بنا, نور والا بنا, ہنر داد کے پاکستان فرمایا دے. یا ارحم الراحمین, یا ارحم الراحمین, یا ارحم الراحمین, یا اکرم الاکرمین. اے اللہ مدر دس رحمت نازل کریں, تمام پریشانی دور کریں, تمام بشکلا دور کریں, تمام اشانتی دور کریں, شانتی شکلا نصیب کریں. اے اللہ مدر دیشر بھی رحمت برکت دان کریں, سمردھی نصیب فرمان, تمام درگھٹنا ایمن اگھٹنا اپنی دور کرے دیں, کھونا کھنی مارا ماری کاٹاکاٹی اپنی دور فرمائے دیں. اے اللہ مہربان مالک, مانشر پرتی مانشر منترے محبت نصیب فرمان, مانشر پرتی مانشر شبھ کاکھا এবং সহানুভূতি সহমর্মিতা নসিব ফরমান. আমরা ভাই ভাই হয়ে থাকার মতো আমাদেরকে তৌফিক দান করেন. আল্লাহ আমাদের দেশের সব পরিসানি দূর করেন, সব বিশৃঙ্খলা দূর ফরমায় দেন, সমগ্র মুসলিম জাহানের সব অশান্তি দূর করেন, মুসলিম জাহানের সমস্ত বিশৃঙ্খলা দূর করেন. মুসলমানরা যেখানেই থাকে মুসলমানদের উপর রহমত নাজিল করেন, মুসলমানদেরকে বরকত দান করেন, মুসলমানদের ঈমান ইসলামকে মজবুত বানায় দেন, কাফের মুশরিকদের থেকে হেফাজত করেন, সকল দুশমনদের থেকে হেফাজত করেন, অমুসলিম ভাই বোনদেরকে ঈমান ইসলাম কবুলের তৌফিক দান করেন. আল্লাহ যেখানে মুসলমানরা নির্যাতিত মজলুম আছে, মুসলমানদেরকে জালিমদের হাত থেকে আপনি উদ্ধার করেন. আল্লাহ মুসলমানদের মধ্যে যারা ইসলামের নামে নানান বিভ্রান্তির শিকার তাদেরকে হেদায়ত নসিব ফরমান, যারা বিভ্রান্তি পয়দা করতেছে তাদেরকে হেদায়ত নসিব ফরমান, সকল মুসলমানদেরকে হকের উপরে চলার তৌফিক দান করেন, আহলে হকের তরিকের উপরে চলার তৌফিক দান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তার উপরে ইস্তিকামত নসিব ফরমান. এই মজলিসকে মাহফিলকে কবুল করেন, যারা এর জন্য উদ্যোক্তা ব্যবস্থাপক এবং যারা এখানে অংশগ্রহণকারী সহযোগিতাকারী সকলকে কবুল করেন, সকলকে দুজাহানের দৌলত দান করেন, দুজাহানের কামিয়াবি নসিব করেন. আল্লাহ আমাদের কাউকে আপনি বঞ্চিত করেন না, আল্লাহ আমাদের ঘরে ঘরে নূর দান করেন, ঘরে ঘরে শান্তি দান করেন, আমাদেরকে আমাদের ঘরওয়ালাদের সকলকে নামাজি বানান, সুন্নতের অনুসারী করেন, আপনার জিকিরের তৌফিক দান করেন, সর্বদা আপনাকে স্মরণ রাখার তৌফিক দান করেন, আপনার আনুগত্য ধন্য জিন্দগি আমাদের সুপ্রিয় নসিব ফরমান. আল্লাহ তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এর ওসিলা আপনি কবুল করেন. সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সাল্লাল্লাহু আমরা সবাই